শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের শেষের অনুষ্ঠানে আমরা পাক কিতাবের প্রথম অংশ মুসার তৌরাত শেষ করেছি। পবিত্র তৌরাত শরীফে আমরা শিখেছি যে কিভাবে দুনিয়াতে গুনাহ এসেছিল এবং সাথে করে অভিশাপ নিয়ে এসেছিল। যাই হোক, আমরা দেখেছি যে কিভাবে মাবুত আল্লাহ একজন নাজাতদাতার মাধ্যমে আদম সন্তানদের গুনাহের অভিশাপ থেকে নাজাত করার পরিকল্পনা করেছিলেন। নাজাতদাতাকে দুনিয়াতে আনার পরিকল্পনা অগ্রসর করতে আল্লাহ ইব্রাহিমকে আহ্বান করেছিলেন এবং বলেছিলেন তার আব্বার বাড়ি ও দেশ ছেড়ে দূরে কেনান দেশে চলে যেতে। আল্লাহ পরিকল্পনা করেছিলেন ইব্রাহিমকে একটি নতুন জাতি দেওয়ার, যাতে তার মধ্যে দিয়ে নাজাতদাতা দুনিয়াতে আসে। ইব্রাহিম কেনান দেশে পৌঁছানোর পর আল্লাহ তাকে দেখা দিলেন এবং ওয়াদা করে বললেন,
এই কেনান দেশে তুমি এখন অপরিচিত, কিন্তু আমি তোমার বংশধরদের সম্পত্তি হিসাবে চিরকালের জন্য তা দিতে যাচ্ছি।
আজকে আমরা দেখব কিভাবে আল্লাহ ইব্রাহিমকে দেওয়া ওয়াদা পূর্ণ করেছিলেন এবং কেনান দেশটা ইব্রাহিমের বংশধর বনি ইসরায়েলদের দিয়েছিলেন। কেনান দেশকে এখন ইসরায়েল বলা হয়ে থাকে। শেষ অংশে তৌরাতের চূড়ান্ত অধ্যায়ে আমরা শুনেছি কিভাবে মুসা কেনান দেশ না দেখেই পর্বতে মারা গিয়েছিলেন। মুসা মারা যাবার পর তার সহকারী ইউসা নেতা হন। আল্লাহ মুসার পরিবর্তে ইউসাকে এনেছিলেন। আমরা ইতিমধ্যে ইউসাকে বেশ কয়েকবার দেখেছি। ইউসার চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, যখন বেশিরভাগ বনি ইসরায়েলরা ইমান আনেনি, তখনও ইউসা আল্লাহর প্রত্যেকটি কথার উপর ইমান এনেছিলেন। যখন বনি ইসরায়েলরা প্রথমবারের মতো কেনানের প্রান্তে উপস্থিত হয়, তখন ইউসা সেই দুইজন সহচরের মধ্যে একজন ছিল যারা আল্লাহর কথাতে ইমান এনেছিলেন। বনি ইসরায়েলরা তাকে পাথর মেরে হত্যা করতে প্রস্তুত ছিল, কারণ ইউসা তাদেরকে আল্লাহর উপর ইমান আনতে বলেছিলেন এবং কেনান দেশ দখলের কথা বলেছিলেন। আজকে আমরা দেখব যে ইউসাকে বনি ইসরায়েলরা ৪০ বছর আগে প্রত্যাখ্যান করেছিল, সেই ইউসাকে আল্লাহ দলীয় নেতা হিসাবে বাছাই করেছিলেন, যিনি সবাইকে কেনান দেশে নিয়ে গিয়েছিলেন। ইউসা কিতাব যা আজকে আমরা পড়ছি তা পাওয়া গিয়েছে তৌরাত এবং জবুরের মাঝামাঝি পর্যায়ে। ইউসা কিতাবটি আবারও দেখিয়ে দেয় আল্লাহ বহু বছর আগে ইব্রাহিমকে যে ওয়াদা করেছিলেন তা কিভাবে পূর্ণ করেছিলেন। তিনি বলেছিলেন,
আমি তোমাকে এবং তোমার বংশধরদের কেনানের সম্পূর্ণ অংশ দিব, এটি হবে চিরকালের জন্য।
আমাদের এই অধ্যয়নে আমরা দেখতে পাই বনি ইসরায়েলরা এখনও তাদের নিজের দেশ পায়নি। তারা এখনও মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। তার উপর যেখানে তারা বসবাস করবে সেই কেনান দেশে দৈত্যে পরিপূর্ণ, যারা খুব দক্ষ যোদ্ধা। যাই হোক, আল্লাহ সেখানের বাসিন্দাদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কারণ তারা গুনাহে পরিপূর্ণ ছিল এবং তাদের পরিবর্তে বনি ইসরায়েলদের সেই পরিপূর্ণ দেশটি দিবেন বলে চিন্তা করেছিলেন। আসুন এবার আমরা দেখি কিভাবে ইউসা এবং বনি ইসরায়েলরা সেই দেশে প্রবেশ করেছিলেন, ভেঙে দিয়েছিলেন এবং দখল করেছিল। প্রথম অধ্যায়ে কিতাব বলে,
মাবুদের গোলাম মুসার ইন্তেকালের পর মাবুদ মুসার সাহায্যকারী নুনের ছেলে ইউসাকে বললেন, আমার গোলাম মুসার মৃত্যু হয়েছে, সেজন্য এখন তুমি ও এইসব বনি ইসরায়েলরা ওই জর্দান নদী পার হয়ে যাবার জন্য প্রস্তুত হও, এবং যে দেশ আমি বনি ইসরায়েলদের দিতে যাচ্ছি সেখানে যাও। তোমরা যেসব জায়গায় পা ফেলবে তা সবই আমি তোমাদের দেব। মুসার কাছে সেই ওয়াদাই আমি করেছিলাম। তোমাদের দেশ হবে মরুভূমি থেকে লেবানন পর্যন্ত এবং পূর্বে মহানদী ফোরাত ও পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত, অর্থাৎ হিট্টীয়দের গোটা এলাকাটা। তুমি যতদিন বেঁচে থাকবে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমি যেমন মুসার সঙ্গে ছিলাম তেমনি তোমার সঙ্গেও থাকব। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কিংবা ত্যাগ করব না। তুমি শক্তিশালী হও, মনে সাহস আনো, কারণ যে দেশ দেবার কথা আমি এই লোকদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়ে বলেছিলাম, সেই দেশ এই লোকদের অধিকার হিসাবে তোমাকেই ভাগ করে দিতে হবে। তুমি শক্তিশালী হও ও সাহসে বুক বাঁধো। আমার গোলাম মুসা তোমাকে যে শরীয়ত দিয়ে গেছে সেই সব শরীয়ত পালন করবার দিকে মন দেবে, তা থেকে একটুও এদিক ওদিক সরবে না। এতে তুমি যেখানেই যাবে সেখানেই সফল হবে। এই তৌরাত কিতাবের মধ্যে যা লেখা আছে তা যেন সবসময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেই জন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার উন্নতি হবে। আমি তোমাকে হুকুম দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আনো। ভয় করো না কিংবা নিরাশ হও না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার মাবুদ আল্লাহ তোমার সঙ্গে থাকবেন। এই কথা শুনে ইউসা লোকদের নেতাদের বললেন, তোমরা ছাউনিতে গিয়ে লোকদের বলো যেন তারা তাদের খাবার দাবার নিয়ে প্রস্তুত থাকে। তাদের মাবুদ আল্লাহ যে দেশটা তাদের সম্পত্তি হিসাবে দিতে যাচ্ছেন সেখানে গিয়ে তা দখল করে নেবার জন্য তিন দিনের মধ্যেই তাদের এখান থেকে জর্দান নদী পার হয়ে যেতে হবে।
এরপর কিতাব বলে কিভাবে ইউসা দুইজন গোয়েন্দা পাঠিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন, যাও দেশটা দেখে আসো, বিশেষ করে জেরিকো। সেই দুই গোয়েন্দা গিয়েছিলেন এবং যাচাই করেছিলেন জেরিকো শহর এবং তার উচ্চতা আর দেয়াল যা শহরটাকে ঘিরে রেখেছিল। যাই হোক, জেরিকোর কিছু লোক সেই দুই গোয়েন্দাকে রাহবের বাড়িতে প্রবেশ করতে দেখেছিল। তারা দ্রুত বাদশাহকে খবর দিয়েছিল এবং বলেছিল, শহরে বনি ইসরায়েলদের কিছু গোয়েন্দা প্রবেশ করেছে। রাজা রাহবের বাড়িতে তাদের বন্দি করতে সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু রাহব তাদের ছাদে লুকিয়ে রেখেছিলেন। সৈন্যরা চলে যাওয়ার পর রাহব সেই গোয়েন্দাদের বললেন,
আমি জানি তোমাদের মাবুদ আল্লাহ সত্যি আল্লাহ। আমি এও জানি যে তোমাদের মাবুদ আল্লাহ আমাদের শহর এবং কেনান দেশ তোমাদের হাতে দিতে যাচ্ছেন। দেশের প্রত্যেক লোক ভীত হয়ে আছে, কারণ তারা শুনেছে কিভাবে তোমাদের আল্লাহ লোহিত সাগর খুলে দিয়েছিলেন তোমাদের জন্য এবং কিভাবে তিনি তোমাদের সব শত্রুদের ধ্বংস করেছিলেন। আমি বিশ্বাস করি তোমাদের মাবুদ আল্লাহ সত্য আল্লাহ, তাই আমি চাই তোমরা আমাকে ওয়াদা করো, যখন তোমরা আসবে এবং শহর ধ্বংস করবে তখন আমাকে এবং আমার পরিবারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। সেই দুইজন গোয়েন্দা তাকে উত্তর করল, যখন আল্লাহ আমাদের হাতে এই দেশ দিবেন আমরা তোমাকে এবং এই বাড়িতে যারা আছে তাদের সবাইকে রক্ষা করব।
তৃতীয় অধ্যায়ে কিতাব বলে বনি ইসরায়েলদের কেনান দেশে পৌঁছতে জর্দান নদী পার হওয়া প্রয়োজন ছিল, কিন্তু জর্দান নদী খুব গভীর এবং প্রশস্ত ছিল। কিভাবে এই ২০-৩০ লাখ মানুষ প্রশস্ত নদীটি পার হতে পারে? খুব সহজ উত্তর, কারণ মাবুদ আল্লাহ যিনি লোহিত সাগর খুলে দিয়েছিলেন তার পরিবর্তন হয়নি। আল্লাহ আবারও বনি ইসরায়েলদের জন্য পথ খুলে দিয়েছিলেন এই জর্দান নদীর ভিতর দিয়ে। এইভাবে তারা নদীর ভিতর দিয়ে এবং শুষ্ক ভূমির মধ্যে দিয়ে পার হলেন। সমস্ত বনি ইসরায়েল জাতি পার হলেন এবং জেরিকো শহরের সামনে এসে উপস্থিত হলেন। জেরিকো শহরের লোকেরা শহরের দরজা বন্ধ করে দিয়েছিল, কেউ শহরে প্রবেশ করতে পারবে না, কেউ বাইরেও যেতে পারবে না। পঞ্চম অধ্যায়ে কিতাব আমাদের বলে, যখন ইউসা জেরিকোর সামনে আসলেন তিনি তার মাথা উপরে তুললেন এবং দেখলেন একজন মানুষ আকর্ষণীয় তলোয়ারে তার সামনে দাঁড়িয়ে আছে। ইউসা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের বন্ধু নাকি শত্রু? তিনি তাকে বললেন,
আমি মাবুদ আল্লাহর বাহিনীর সেনাপতি।
ইউসা মাথা নিচু করে তাকে সেজদা করলেন। তারপর মাবুদের সেনাপতি তাকে বললেন,
তোমার পায়ের জুতা খুলে ফেল, কারণ যে স্থানে তুমি দাঁড়িয়ে আছো তা পবিত্র।
ইউসা তার কথা মতো করলেন। বন্ধুগণ, আপনি কি জানেন কে ইউসার সাথে কথা বলেছিলেন? আল্লাহ নিজেই ছিলেন, যিনি কিছু সময়ের জন্য দেখা দিয়েছিলেন। আমরা ইতিমধ্যেই দেখেছি আল্লাহ কিভাবে মানুষের বেশে ইব্রাহিমকে দেখা দিয়েছিলেন এবং মুসাকে দেখা দিয়েছিলেন আগুনের ঝোপ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ইউসাকে দেখা দিয়েছিলেন একজন সেনাপতি হিসাবে, যিনি আকর্ষণীয় তলোয়ার হাতে ছিলেন। এইভাবে আল্লাহ ইউসাকে বললেন,
দেখো, আমি জেরিকো শহরটা, তার বাদশাহ এবং তার সমস্ত বীর যোদ্ধাদের তোমার হাতে তুলে দিয়েছি। তোমরা সমস্ত সৈন্যেরা মিলে শহরের বাইরের চারদিকটা একবার ঘুরে এসো। ছয় দিন ধরে তাই করবে। সাতজন ইমাম সাতটা শিঙ্গা নিয়ে সাক্ষ্য সিন্ধুকের আগে আগে যাবে। সপ্তম দিনে তোমরা শহরের চারদিকটা সাতবার ঘুরবে এবং তার সঙ্গে ইমামেরা শিঙ্গা বাজাবে। যখন তোমরা শুনবে সেই ইমামেরা শিঙ্গায় একটানা আওয়াজ তুলেছে, তখন সব লোকেরা খুব জোরে চিৎকার করে উঠবে। তাতে শহরের দেয়াল ধসে পড়ে যাবে আর তখন বনি ইসরায়েলরা তার উপর দিয়ে সোজা ভিতরে ঢুকে যাবে।
তারপর আল্লাহ ইউসার সাথে কথা শেষ করলেন এবং চলে গেলেন। ইউসা দ্রুত বনি ইসরায়েলদের কাছে আসলেন এবং মাবুদ যে আদেশ করেছেন তা বললেন। তারপর ইউসা তাদেরকে নিয়ম সিন্ধুক নিতে বললেন এবং শহরের চারপাশে একবার ঘুরে আসতে বললেন। কিন্তু তিনি তাদেরকে বললেন,
আমি চিৎকার করার আদেশ করা না পর্যন্ত কেউ একটি শব্দও করবে না। আমি আদেশ করলে তোমরা চিৎকার করতে পারবে।
তারা একবার শহরটা হেঁটে ঘুরে আসার পর শিবির ফিরে আসলেন। কিন্তু তিনি তাদেরকে বললেন,
তোমরা খুব জোরে চিৎকার করো, কারণ মাবুদ শহরটা তোমাদের দিয়েছেন।
তারা একবার শহরটা হেঁটে ঘুরে আসার পর শিবিরে ফিরে আসলেন এবং সেখানে রাত কাটালেন। দ্বিতীয় দিন তারা আবারও পুরো শহরটা হেঁটে ঘুরল এবং শিবিরে ফিরে আসলেন। প্রথম ছয় দিন তারা এই কাজ করলেন, কিন্তু সাত দিনের দিন তারা ঘুম থেকে উঠে শহরটা আবারও হেঁটে ঘুরে আসল। সাতবার শহরটা ঘুরে আসার পর ইমামরা শিঙ্গা বাজালেন। তখন ইউসা লোকদের হুকুম দিলেন, যখন বনি ইসরায়েলরা শিঙ্গার আওয়াজ পেলেন তারা জোরে চিৎকার করলেন এবং শহরের দেয়াল ধসে পড়ল। এরপর বনি ইসরায়েলরা শহরে প্রবেশ করলেন, সবাই সরাসরি যেতে থাকলেন। এইভাবে আমরা দেখতে পাই কিভাবে ইউসা এবং বনি ইসরায়েলরা কেনান দেশের প্রথম শহর জয় করেছিলেন। সেই দিন জেরিকোর সকল মানুষ মারা গিয়েছিল, শুধুমাত্র রাহব এবং তার পরিবার ছাড়া, কারণ তিনি মূর্তি পূজা থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন এবং বনি ইসরায়েলদের আল্লাহর উপর ইমান এনেছিলেন। কেন ইউসা এবং বনি ইসরায়েলরা এমন শক্তিশালী শহর জয় করতে পেরেছিল এবং সেই দেশে প্রবেশ করতে পেরেছিল যা আল্লাহ ওয়াদা করেছিলেন? তারা এটি জয় করতে পেরেছিল আল্লাহর উপর ইমানের কারণে। যারা আল্লাহর কালামে ইমান আনে তাদের সাথে তিনি থাকেন। যখন শহর ধসে পড়ল তখন রাহব কেন অন্যান্যদের সাথে মারা গেলেন না? কারণ তিনি খুব দৃঢ়ভাবে আল্লাহর শক্তির সাথে ছিলেন। আল্লাহর লোকদের সাথে থেকে তিনি আল্লাহর উপর ইমান প্রমাণ করেছিলেন। কিতাবে লেখা আছে,
ইমান এনেই বনি ইসরায়েলরা সাত দিন ধরে জেরিকো শহরের দেয়ালের চারদিকে ঘুরলে পর তা পড়ে গেল। ইমানের জন্যই রাহব বেশ্যা জেরিকো শহরে বাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গোয়েন্দাদের বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। ইমান ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ আল্লাহর কাছে যে যায় তাকে ইমান আনতে হবে যে আল্লাহ আছেন এবং যারা তার ইচ্ছামতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়।
খুব ভালো হতো যদি আমরা আপনার সাথে ইউসা কিতাব সম্পর্কে আরও আলোচনা করতে পারতাম, কিন্তু আমাদের হাতে সেই সময় নেই। সংক্ষেপে আপনার জানা প্রয়োজন যে কিভাবে আল্লাহ ইউসা এবং বনি ইসরায়েলদের সাথে ছিলেন এবং তাদেরকে কেনান দেশ দিয়েছিলেন, শহর থেকে শহর যেভাবে তিনি ওয়াদা করেছিলেন। এইভাবে একুশ অধ্যায়ে কিতাব বলে,
মাবুদ বনি ইসরায়েলদের পূর্বপুরুষদের কাছে যে সব জায়গা দেবার কসম খেয়েছিলেন তার সবগুলোই তিনি তাদের দিয়েছিলেন। তিনি চারদিকের সব যুদ্ধ থেকে তাদের বিশ্রাম দিলেন। মাবুদ তাদের সমস্ত শত্রুদের তাদের হাতে তুলে দিয়েছিলেন।
বন্ধু, আল্লাহ বহু বছর আগে ইব্রাহিম এবং তার বংশধরদের যে ওয়াদা করেছিলেন তা কি পূর্ণ করেছিলেন? আল্লাহ যেভাবে বলেছিলেন যে কেনান দেশ তিনি বনি ইসরায়েলদের দিবেন সেভাবে কি তিনি দিয়েছিলেন? হ্যাঁ, তিনি করেছিলেন। আল্লাহ বিশ্বস্ত তার চুক্তির ক্ষেত্রে। যে সমস্ত তিনি ওয়াদা করবেন তিনি তা অবশ্যই করবেন। যদিও অনেক মানুষ ভেবে থাকতে পারে তিনি ধীরগতি সম্পন্ন, আল্লাহ বনি ইসরায়েলদের সন্তানদের প্রতি দীর্ঘ সময় করুণা করেছিলেন এবং তাদের ফসলে ভরা কেনান দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন তাদের ইমানের জন্য। আমরা দেখেছি যে আল্লাহর উপর ইমান আনার পূর্বে বনি ইসরায়েলরা বহু বছর সময় নষ্ট করেছে। তাদের অভিভাবকেরা ওয়াদাকৃত কেনান দেশ অর্জন করতে পারেনি কারণ তারা আল্লাহর ওয়াদাতে ইমান আনতে পারেনি। আপনার বিষয়ে আপনি কি চিন্তা করছেন? আপনি কি আল্লাহর উপর ইমান এনেছেন? আমরা আপনাকে জিজ্ঞাসা করছি না, আপনি কি আল্লাহর অস্তিত্বে ইমান এনেছেন কিংবা আল্লাহ যে এক তার উপর ইমান এনেছেন? আজকে আপনাকে যে উত্তরটি দিতে হবে, আপনি কি আল্লাহর উপর ইমান এনেছেন? আপনি কি তাকে মহব্বত করেন? আপনি কি আপনার সমস্ত দিল দিয়ে আল্লাহের কালামের ইমান এনেছেন? আপনি কি জানেন যারা আল্লাহর উপর ইমান এনেছে তাদের জন্য তিনি কি গচ্ছিত রেখেছেন? আপনি কি অনন্ত জীবন গ্রহণ এবং পাকরুহ গ্রহণ করেছেন যা আল্লাহ তাদের জন্য দিয়েছেন যারা সুখবরে ইমান এনেছে? বেশিরভাগ আদম সন্তান বিশ্বাস করে যে আল্লাহ আছেন, কিন্তু দুঃখজনক বিষয় এমন লোক কম আছে যারা আল্লাহর মহান এবং মূল্যবান ওয়াদা সম্পর্কে জানেন এবং বিশ্বাস করেন। শ্রোতাবন্ধু, আল্লাহ আপনাকে মহব্বত করেন এবং যতটুকু আপনি চিন্তা করেন তার চেয়েও বেশি আপনাকে রহমত দান করতে চান, কিন্তু আপনাকে তার কালাম জানতে হবে, ইমান আনতে হবে এবং গ্রহণ করতে হবে। এই সম্পর্কে কিতাব বলে,
কিন্তু পাক কিতাবের কথা মতো আল্লাহকে যারা মহব্বত করে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন সেগুলো কেউ চোখেও দেখেনি, কানেও শোনেনি এবং মনেও ভাবেনি। আমরা চাই না তোমরা অলস হও, আমরা চাই যারা ইমান ও অটল ধৈর্যের দ্বারা আল্লাহর ওয়াদা করা দোয়ার অধিকারী হয় তোমরা তাদের মতো হও।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহর এই কালাম থেকে পরামর্শ গ্রহণ করার মধ্যে দিয়ে তিনি আপনাকে রহমত দান করুন।
আমরা চাই না তোমরা অলস হও, আমরা চাই যারা ইমান ও অটল ধৈর্যের দ্বারা আল্লাহর ওয়াদা করা দোয়ার অধিকারী হয় তোমরা তাদের মতো হও।